আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
কলকাতা থেকে অস্ট্রেলিয়া ট্যুরে আসছেন ভারতের প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী এবং অভিনেতা রূপঙ্কর বাগচি। সংক্ষিপ্ত অস্ট্রেলিয়া ট্যুরে তিনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সিডনি এবং মেলবোর্নে শ্রোতাদের গান শোনাবেন। গুণী এই শিল্পী ইতিমধ্যেই তার সঙ্গীত জীবনে 30 বছর কাটিয়ে দিয়েছেন। আজ তিনি আমাদের সাথে আছেন আর এসবিএস বাংলার পক্ষ থেকে আমি শাহান আলম আছি আজকের এই সাক্ষাৎকারে। রূপঙ্কর বাগচি, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ
দাদা। আপনাকে আমরা মূলত চিনি গায়ক হিসেবে, কিন্তু এখন দেখছি আপনি অভিনয়ও করে থাকেন। অভিনয়টা কি আপনার শৌখিন নাকি পেশা?
না, অভিনয় আমার পেশা নয়, মানে মূল পেশা নয়।
আচ্ছা,
মূল পেশা সঙ্গীত, কিন্তু অভিনয় আমি অনেকদিন ধরেই করছি। আজ আপনি এখন দেখছেন, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা, কারণ আমি 1995 সাল থেকে নাটক থিয়েটার করছি এবং থিয়েটার করেই চলেছি, এবং এছাড়াও কিছু ওয়েব সিরিজে পরবর্তীকালে কাজ করেছি, কিন্তু সেটা কিন্তু বেশ কয়েক বছর আগে অবধি করেছি। তারপর আর আমি সুযোগ সেরকম পাইনি করার মতো, আমাকে কেউ সুযোগ দেয়নি, সেই জন্য করিনি আর কি। তো অভিনয় আমার মধ্যে রয়েছে। আমাদের নাটকের দলের নাম কৃষ্টি পটুয়া, এবং সেই দলে আমাদের নিয়মিত অভিনয় চলছে। আমাদের নাটক প্রোডাকশন হচ্ছে, আমি নিজে স্ক্রিপ্ট লিখি, এবং আমাদের যেহেতু আমাদের দলে গানের ছেলেমেয়েরা অনেক রয়েছে, সে কারণে আমরা চেষ্টা করি অপেরাধর্মী নাটক করতে। অপেরাধর্মী বলাটা খুব ভুল, অপেরাটা খুব বড় স্পেকট্রামের একটা জিনিস, সেটা করার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, সেই টাকা পয়সা আমাদের নেই, কিন্তু ওই একটা ওই ধরনের চেষ্টা করি, একটু গান সবকিছু মিলিয়ে একটা একটা কোনো প্রেজেন্টেশন করি।
এবার আসছে আপনার সঙ্গীত জীবনের বিষয়গুলো নিয়ে। আপনার সঙ্গীত জীবনে 30 বছর পার হয়ে গেছে, এবং এই সঙ্গীত জগতে পথ চলার পর আজকের বাংলা গানের জগৎকে আপনি কিভাবে দেখছেন, এবং বাংলা গানকে পেশা হিসেবে বেছে নেওয়া এখন কতটা সহজ?
খুবই কঠিন প্রশ্ন। বাংলা গানকে পেশা হিসেবে বেছে নেওয়া, গান বাজনাকে, মিউজিককে পেশা হিসেবে বেছে নেওয়া কোনো কালই খুব একটা সহজ বিষয় নয় আর কি। যে কোনো আর্ট ফর্মকেই একটা পেশা হিসেবে বেছে নেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। তার জন্যে প্রচুর শক্তি লাগে, তার জন্যে অনেক মানুষের সহযোগিতা লাগে, বিশেষত নিজের পরিবারের যারা রয়েছেন তাদের সহযোগিতা লাগে, বাবা মা স্ত্রী ভাই বোন ইত্যাদি, তাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন হয়। কারণ এই পেশাটি এমনই একটি পেশা যার কোনো নিশ্চয়তা নেই, যদিও এখন কোনো পেশাতেই সেরকম নিশ্চয়তা নেই দেখতে পাচ্ছি, কিন্তু তবুও এই পেশা এত এত অনিশ্চয়তায় ভরা একটি পেশা যে হয়তো আপনি হঠাৎ করে একটা এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে আপনি খুব নাম করে গেলেন, খুব জনপ্রিয় হয়ে গেলেন, অনেক অর্থ উপার্জন করতে লাগলেন, আবার সেটা এক দু বছরের মধ্যে একদম বদলেও যেতে পারে, এবং সেটা একদম যখন এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি এখন তো আরো বেশি বদলে যায়। মানে এখন এত র্যাপিড চেঞ্জ, আমি চেঞ্জের চারিদিকে আমি দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে এটা এই চেঞ্জেস এর জন্যে খুবই অনিশ্চয়তা ভরা পেশা আর কি। কিন্তু তবুও আমি সবাইকে একই কথা একটি কথা বলবো, যারা নতুন গান বাজনা করছেন, বাজাচ্ছেন, গাইছেন, তাদের একই কথা একই কথাই বলবো যে অপেক্ষা করতে হবে সময়ের, অপেক্ষা করতে হবে সেই মুহূর্তটির, যে মুহূর্তটা থেকে মুহূর্তটা আপনাকে যখন আপনার কাছে আসবে তখন যেন আপনি প্রস্তুত থাকেন সেই মুহূর্তটা সদ্ব্যবহার করার জন্য। এবং সেই প্রস্তুত থাকার জন্য আপনাকে যেটা করতে হবে বা তোমাকে যেটা করতে হবে বন্ধু, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত রেওয়াজ এবং প্র্যাকটিস, অভ্যেস অভ্যাস করে যেতে হবে। অভ্যাসের কোনো বিকল্প নেই, থাকবে না, কোনোদিন ছিল না এবং হবেও না, এই অভ্যেস করে যেতেই হবে। সে আপনি একজন গিটারিস্ট হন, কিবোর্ডিস্ট হন, একজন সেতার প্লেয়ার হন, একজন গায়ক হন, একজন কম্পোজার হন, বা যেই হন না কেন, এই অভ্যেস আপনাকে করে যেতেই হবে। এবং সেই মুহূর্তটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে মুহূর্তটাকে যখন আসবে তখন যেন সেটা সদ্ব্যবহার আপনি করতে পারেন। তারপর সেটা ক্লিক করলো কি করলো না সেটা তো ছেড়ে দিতে হবে মানুষের উপর।
তা নতুন শিল্পীদের প্রসঙ্গ যখন আসলোই, তা আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বর্তমান প্রজন্মের শিল্পীদের জন্য নতুন বাংলা গানকে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জায়গা কি কমে গেছে? যদি তা হয়ে থাকে এর মূল কারণ কি?
তা তো আমার মনে হয় না যে কমে গেছে, কারণ এখন তো মানে লাখ লাখ গান রিলিজ হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। এত গান আমাদের 1995-2000 যখন আমরা গান বাজনা শুরু করেছিলাম 90-এর দশকে, তখন এত গান তো প্রকাশিত হতো না। এখন তো মানে আমি মানে সামাজিক মাধ্যম খুললেই দেখি রোজই একটা একটা করে গান রিলিজ হচ্ছে, রোজই প্রচুর শিল্পী গান করছে। আসলে তার ফলে যেটা হচ্ছে অনেক গান, অনেক অজস্র অসংখ্য অসংখ্য সঙ্গীত, এবং মানুষ মানুষের কাছে এখন শোনার অপশন গুলো এত বেশি হয়ে গেছে। আর
জি
যেহেতু সঙ্গীত মানে সঙ্গীত ক্রয় করতে হয় না এখনো পর্যন্ত, এখন আর সঙ্গীত ক্রয় করতে হয় না। আপনি যখন যদি আপনি ইচ্ছে করে আপনি এক্ষুনি বিসমিল্লা খানের শানাই শুনতে পারেন, শুনতে শুনতে আপনি হঠাৎ করেই একটা ডায়ার স্ট্রেটস এর একটা গান শুনতে পারেন, আবার হঠাৎ করেই আপনি রেজওয়ানা বন্যা চৌধুরীর একটা রবীন্দ্রনাথের গান শুনতে পারেন, এবং যে সেটা আপনার ইচ্ছের ওপর, আপনার জাস্ট একটা হাতের আঙুলের একটা ট্যাপে সেটা আপনি নির্ধারণ করে নিতে পারেন। আমাদের সময় তো সেটা ছিল না, আমাদের সময় পয়সা জমিয়ে টমিয়ে সেই গান কিনতে হতো, টিউশনির পয়সা বাঁচিয়ে এক একজনের অ্যালবাম বেরোলো সেই অ্যালবামটা কিনতে হতো। ইংরেজি গানের ক্ষেত্রে বা শাস্ত্রীয় সঙ্গীতের ক্যাসেট বা সিডির দাম ছিল প্রচুর বেশি, সে কারণে তখন সেক্ষেত্রে আমাদের প্রি স্কুল, আমাদের যেমন কলকাতায় প্রি স্কুল স্ট্রিট, সেখানে ডুপ্লিকেট ক্যাসেট এবং সিডি বিক্রি হতো, সেখানে কম দামে সেইগুলো পাওয়া যেত, সেইটার জন্য আমরা কিনতে যেতাম, সেটা পয়সা খরচ করতে হতো। আর যেহেতু পয়সা খরচ করার ব্যাপার নেই, সঙ্গীতের কদর একটু কমে গেছে বলে আমার।
আপনার তো সঙ্গীত জীবন বেশ দীর্ঘ, এবং এর মধ্যে এই দীর্ঘ সঙ্গীত জীবনে আপনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী কবীর সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী সহ অনেক শিল্পীর অবদান আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে, তো তাদের কাছ থেকে শিখেছেন বা তাদের প্রভাব কি আপনাকে শিল্পী হতে কিভাবে সাহায্য করেছে?
তাদের গান আমাকে অবশ্যই অনুপ্রাণিত করেছে, ভীষণই অনুপ্রাণিত করেছে। কবীর সুমন, বিশেষত কবীর সুমন এবং নচিকেতা চক্রবর্তী, এদের দুজনের কথা বেশি করে বলবো। অঞ্জনদাও করেছেন, কিন্তু অঞ্জনদার গান গানের থেকেও আমার কবীর সুমন এবং নচিকেতা চক্রবর্তীর গান বেশি আমাকে অনুপ্রাণিত করেছে, এবং আমি এখনো অনুপ্রাণিত হই। এখনো এখনো আমাদের বন্ধু বান্ধবদের, পুরনো বন্ধু বান্ধবদের যখন আমরা একসাথে একত্রিত হই, আমরা যখন গল্প গুজব করি, তখন যে গানগুলো উঠে আসে সেই সময়ের সবই ওই কবীর সুমন নচিকেতা গানই উঠে আসে আর কি, আমরা সেগুলোই গাইতে থাকি এবং সেগুলো আমরা, আমি তো ভীষণভাবে ইন্সপায়ার্ড বাই দেম, এই বিষয়ে কোনো সন্দেহ।
তো আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শিল্পী অভিনেতা অঞ্জন দত্তের চলো লেটস গো ছবিতে গান গাওয়াকে আপনি জীবনে একটি বড় টার্নিং পয়েন্ট বলেছিলেন, তো সেই সময়
জগতে আমার প্রথম জনপ্রিয় গান।
জি, সেই সময়ের অভিজ্ঞতা এবং সেই গানটির অভিজ্ঞতা এবং আজকের রূপঙ্করের সাথে সেই সময়ের রূপঙ্করের কি পার্থক্য আপনি মনে করেন?
এই সময় গান গাওয়ার অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল। তখন প্রথমত সেই গানটি সময় আমার মনে আছে আমি এবং উজ্জয়িনী আমরা দুজনে মিলে গানটি গেয়েছিলাম, এবং নীল, অঞ্জনদার ছেলে, ও কম্পোজ করেছিল গানটি, সুর করেছিল, অঞ্জনদার লিখেছিলেন, এর হিন্দি একটা পোর্শন ছিল সেটি বিভাস সিং লিখেছিলেন। এবং সেই গানটি গাওয়ার সময়, গানটি গাওয়া রেকর্ড হওয়ার পরপরই আমাদের মনে হয়েছিল এই গানটা মানুষের ভালো লাগবেই লাগবে, কারণ এত সুন্দর একটা, এত মেলোডিয়াস রোমান্টিক গান, এবং সেটা জনপ্রিয় হবেই। এটা আমরা সবাই মিলেই আমাদের গানটা রেকর্ডিং করার পর আমাদের মনে আছে যে স্টুডিওর বাইরে বসে আমরা একটু সিগারেট খাচ্ছিলাম এবং চারজনে মিলেই আলোচনা করছিলাম, নীল, আমি, অঞ্জনদা, এবং না উজ্জয়িনী তখন উপস্থিত ছিল না, উজ্জয়িনী পরে রেকর্ড করেছিল বা আগে করেছিলেন আমার ঠিক মনে নেই, তো আমরা তিনজনে আমরা আলোচনা করছিলাম যে গানটা কোথায় ক্লিক করবে, তো এবং সেটা ক্লিক করলো, এবং করার পর ওটাই আমার প্রথম ছবির জগতে জনপ্রিয় গান। আর এখন যদি বলেন তাহলে আমি এখন বলবো যে এখন যদি আমাকে গানটা গাইতে দেওয়া হতো আমি আরো বেটার গাইতাম, কারণ আমার মনে হয় যে প্রত্যেক গান গাওয়ার শোনা, আমার প্রত্যেকটা পুরনো গানই শোনার পর আমার মনে হয় আমাকে যদি আবার এখন গাইতে দেওয়া হয় আরো ভালো গাইবো।
তো এবার আসছি একটু ভিন্ন বিষয়ে, যে আপনি কখনো 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 আপনার সঙ্গীত জীবনে কখনো বিতর্কের সম্মুখীন হয়েছেন বা সমালোচনার সম্মুখীন হয়েছেন, তো এ ধরনের পরিস্থিতি আপনি কিভাবে ফেস করেছেন এবং এগুলো কিভাবে আপনাকে প্রভাবিত করেছে?
প্রভাবিত একদমই করি, আর ফেস করেছি আমার যে আমার একটা খুব বড় শক্তি হচ্ছে আমার পরিবার, আমার স্ত্রী এবং আমার মেয়ে কন্যা।
আচ্ছা,
এরা দুজনেই আমার ভীষণই বন্ধু, এত বন্ধু, এতটাই বন্ধু আমরা যে আমরা তিনজনে মিলে একটা ইউনিট, আমরা তিনজনেই এক আর কি। সুতরাং আমরা তিনজনে মিলে যখন একটা ঝড়ে একজনের একজন দাঁড়িয়ে যখন একটা ঝড় সামলায় তার যে একটা প্রভাব, আর তিনজনে মিলে যখন সেই ঝড়টাকে সামলায় তার প্রভাবটা একটু কম হয়, সুতরাং সেভাবেই সামলেছি এবং ভবিষ্যতেও সামলাবো আর কি, এটা বলি আমার ধারণা। আর কারণ সমালোচনা আসবেই, সমালোচনা যে কোনো এখন, আর বিশেষত এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যে সামাজিক মাধ্যম মনে একটা জায়গা যেখানে আপনাকে প্রথমত আপনি সেটা ছাড়তেও পারবেন না, কারণ আপনাকে আপনার কাজের প্রচার করতে হবে, আবার কাজের প্রচার করলে সেখানে আপনাকে যেমন আপনার ভালো লোকে ভালোও বলবে আপনার খুব ভালো হচ্ছে, তেমনি আপনাকে ধরেই নিতে হবে 75% মানুষ আপনাকে খারাপ বলবে, কারণ এটাই এটাই দেখে আসছি আর কি। এটা শুধু আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে তো
আচ্ছা
সেটা সেটাকে সামলে নাই ভালো। আমার একটাই সাজেশন, যারা এভাবে যাদের যা সমালোচিত সমালোচিত হন আর কি, কমেন্ট বক্সটি না দেখাই ভালো আর কি,
জি জি
নিজের কাজের প্রচার করা আর
জি
কমেন্ট বক্স থেকে না দেখে এগিয়ে যাওয়া আর কি। কমেন্ট বক্সটি দেখলে মন খারাপ হবে, আর
হুম
কি করবেন আপনি? মন খারাপ হলে আর কি করবেন? মন খারাপ হলে
হুম
আপনাকে নয়, আপনি মাথা গরম হলে হয়তো তার উত্তরে দিয়ে দিলেন,
হুম
সে উত্তর দেওয়ার পর তারপরে তার তো প্রত্যুত্তর থাকবে, থাকতে
হুম
থাকতে থাকতে সেটা একটা বড় একটা ব্যাপার হয়ে যাবে, তার থেকে কমেন্ট বক্স না দেখবার।
হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক সময় বলা হয়, বিশেষ করে যারা সেলিব্রিটি তাদেরকে এই কথাটা বলা হয় যে যারা আপনার প্রশংসা করছেন তারাও আপনার ফলোয়ার, যারা আপনার সমালোচনা করছেন তারাও আপনার
তারাও আপনার
ফলোয়ার।
ফলো
জি,
তারাও আপনার ফলো
সুতরাং
ঠিক ঠিক একদমই তাই, একদমই তাই।
তো সবশেষে আমি জানতে চাচ্ছি যে আপনি সিডনি এবং মেলবোর্নে সঙ্গীত পরিবেশন করতে আসছেন, আমি যদি ভুল না করি সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, তো আপনি আয়োজকদের সম্পর্কে কি কিছু বলতে চান কিনা, এবং এই ট্যুর নিয়ে SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা?
আয়োজকদের ধন্যবাদ জানাই আমাকে এই বিশেষ দিনে, মানে 15ই আগস্ট এবং 14ই আগস্টে আমাকে অনুষ্ঠান করতে ডাকার জন্য। এটা বিশেষ একটি পাওয়া আমার স্বাধীনতা দিবসে। আমি স্বাধীনতার সময়, মানে ভারতের স্বাধীনতা দিবসের সময় কোনোদিনই, এখনো পর্যন্ত আমি যত বারবার বাইরে গেছি, এই অগস্ট মাসের এই সময়টা কোনোদিন আমি বাইরে গিয়ে কোনো অনুষ্ঠান করি। সবসময়
আচ্ছা
অনুষ্ঠান আমার কলকাতা শহরের মধ্যেই, পশ্চিমবঙ্গের মধ্যেই হয়েছে আর কি। সেক্ষেত্রে এটা আমার একটা বেশ আমার অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে, ধন্যবাদ জানাই তাদেরকে। আর SBF এর সমস্ত যারা শ্রোতারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, ভালো মিউজিক শুনুন, ভালো সিনেমা দেখুন, ভালো থিয়েটার দেখুন, ভালো গান কবি ভালো বই পড়ুন, এবং মন ভালো রাখুন। মন ভালো রাখাটা এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যে চারিদিকের একটা অস্থির অস্থির ভীষণই অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করছি, সেই অস্থির সময়ে মন শক্ত এবং মন ভালো রাখার ভীষণ প্রয়োজন। মনটাকে না ভালো রাখলে শরীর খারাপ হয়ে যাবে, মন ভালো রাখ।
অনেক ধন্যবাদ SBS
অনেক
বাংলাকে
ধন্যবাদ,
সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো সো মাচ।
শুনছিলেন ভারতের প্রখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী এবং অভিনেতা রূপঙ্কর বাগচির সাক্ষাৎকারটি, সাথে ছিলাম আমি শাহান আলম।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন, ফেসবুকে ফলো করুন SBS বাংলা।